দরজায় নতুন সময়সূচিতে চলবে প্রাথমিক বিদ্যালয়। ক্ষুধাসূচককে আমরা ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে বললেন আব্দুর রাজ্জাক। ছাত্রকে গুলি, সাময়িক বরখাস্ত শিক্ষক রায়হান। গুলশানে কাচ্চি ভাইকে লাখ টাকা জরিমানা। এস আলমের পোড়াচিনি ফেলা হচ্ছে কর্ণফুলিতে, মরছে মাছ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৬টা সংবাদে। আপনাদের সাথে আছি আমি, সালমা সাথী।
রেইনবো বিটস, ছড়াও জীবনের রং।
জানাবো বিস্তারিত সংবাদ। কার্যক্রমে নতুন সময়সূচি নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্লাস চলবে। ১০ রমজান পর্যন্ত এই নিয়মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা এক পরিপত্রে এই রুটিন প্রকাশ করা হয়েছে। বছরের শুরুতে প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র রমজানের ৩০ দিন ছুটি রেখে বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল। ৯ ফেব্রুয়ারি ছুটির তালিকায় সংশোধনী এনে রোজার প্রথম ১০ দিন খোলা রাখার সিদ্ধান্ত জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, বিশ্ব ক্ষুধা সূচককে গত বছরের তুলনায় কিছুটা এগিয়েছে বাংলাদেশ। ক্রমাগত এই সূচকে ভালো অবস্থান তৈরি হচ্ছে। এ সময় বিশ্বব্যাপী বাংলাদেশের ভিক্ষুক দেশ হিসেবে পরিচিত ছিল। খাদ্য সহায়তার জন্য, খাদ্য কেনার জন্য দেশে দেশে ঘুরতে হয়েছে। এখন সেই দেশ খাদ্য নিরাপত্তা ও খাদ্য সংশয়পূর্ণতা অর্জন করেছে। এটা আমাদের বড় সফলতা। বুধবার গুলশানে আমারি হোটেলে বিশ্ব ক্ষুধা সূচক ২০২৩ বাংলাদেশ পরিপ্রেক্ষিতে এবং ভবিষ্যৎ করণীয় শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিরাজগঞ্জ শহীদ এ মনসুর আলী মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ। বুধবার বেলা ১১:৩০টার দিকে রাষ্ট্রপতির কার্য আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব দূর রে শাহওয়াজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডক্টর মোহাম্মদ রায়হান শরীফ প্রভাষক শহীদ এ মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ ফৌজদারি অপরাধ আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্ত হবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় রাজধানীর গুলশান ২ নম্বরের কাচ্চি ভাই রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ১২:১২টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ান এর আদালত পরিচালনা করেন। তার সঙ্গে আছেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। অভিযানে একই অভিযোগে ধানসিঁড়ির আরেকটি রেস্তোরাঁকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া সিঁড়ির সামনে মালামাল রাখায় সেবা হাউস নামে একটি ভবনকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এই ভবনটি ৭তলা।
আমরা কিন্তু ৭ দিন সময় দিয়েছি। ৭ দিনের মধ্যে যদি অন্য পেপারগুলো ঠিক না করে তাহলে পরবর্তীতে আমরা কিন্তু রেস্টুরেন্ট সিলগালা সহ অন্য ব্যবস্থাপনা করব। আর এই ভবনের যে মালিক আছে, এই ভবনে দেখছেন আপনারা প্রত্যেক ফ্লোরে কিন্তু কাজ চলছে। ভবনের মালিকের এই সমস্ত ত্রুটিগুলো উল্লেখ করে আমরা তাদেরকে নোটিশ দিব। যদি দেখা যায় ভবন মালিক সেটা মেনটেন করতে পারে ভালো, আর যদি মেনটেন করতে না পারে, এক সময় হয়তো এই কাচ্চি ভাই ছাড়াও ভবনে অন্যান্য বিষয় সহ সিলগালা করা হবে। যদি আমরা ওই আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট যদি না পাই, হ্যাঁ রেস্টুরেন্টের অনুমোদন আছে, স্টেট লাইসেন্স, কিন্তু ওই যে বিষয়গুলো ওগুলো লাগে সেই বিষয়গুলো।
চট্টগ্রামের এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড মিলের আগুনে পুড়ে যাওয়া চিনি ও কেমিক্যাল ফেলা হচ্ছে কর্ণফুলী নদীতে। এতে বিষক্রিয়ায় মারা যাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ ও কাঁকড়া। বুধবার বেলা ১১:০০টা থেকে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় গিয়ে দেখা যায় এস আলম সুগার মিলের নালা দিয়ে পোড়া বর্জ্য আসছে কর্ণফুলী নদীতে। এতে নদীর পানি তামাটে রং ধারণ করেছে। নদীর তীরে মাছ কুড়াচ্ছে শত শত মানুষ। সরেজমিনে দেখা যায় নদীতে ফেলা কেমিক্যাল বর্জ্য কর্ণফুলী নদীর প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। এতে নদীর পানির রং পরিবর্তনের পাশাপাশি মারা যাচ্ছে মাছ, চিংড়ি, কাঁকড়া সহ নানান জলজ প্রাণী। রাজধানী তেজগাঁও, গুলশান ও উত্তরা ও মতিঝিল এলাকায় যৌথ অভিযান চালিয়ে গত দুদিনে 75 কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি বলছে, কিশোর গ্যাংয়ের সঙ্গে বর্তমানে ধনীর সন্তানরাও জড়িয়ে যাচ্ছে। তারা মারামারি সহ হত্যার মতো ঘটনা ঘটাচ্ছে। কিশোর গ্যাং বিরোধী ধারাবাহিক অভিযান চলবে। তাদের জামিনের বিষয়ে কেউ সুপারিশ নিয়ে এলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বুধবার রাজধানীর মিন্টো রোডে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ এসব কথা জানান।
গতকাল এবং আজকে আমাদের ওয়ারি ডিভিশন, মতিঝিল ডিভিশন, তেজগাঁও ডিভিশন এবং উত্তরা ডিভিশন এবং গুলশান ডিভিশন সব ডিভিশন মিলে গতকাল এবং আজকে আমরা 75 জন কিশোরগঞ্জের সদস্যদেরকে আমরা গ্রেপ্তার করেছি। কারণ আপনারা জানেন যে বর্তমান সময়ে কিশোরগঞ্জ একটা সমাজের একটা মারাত্মক বিধিতে রূপ নিয়েছে এবং তাদের দৌরাত্মের কারণে সমাজের শান্তি শৃঙ্খলাও বিনষ্ট হচ্ছে। এবং এদের মূল কাজটাই হচ্ছে যে মানুষকে উত্ত্যক্ত করা, মেয়েদেরকে টিচ করা, বকাবকি করা, হুমকি দেওয়া, স্কুল কলেজের মেয়েদের ছাত্রীদের উদ্দেশ্যে বাজে কমেন্ট করা, ভয়ভীতি দেখানো এবং বিভিন্ন ধরনের উত্তেজনা সৃষ্টি করা। এবং এই কাজগুলি তারা দলবদ্ধভাবে করে থাকে এবং তারা, আমরা জানি যে তারা বিভিন্ন এলাকাগুলিতে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ধারণ করে, তারা সঙ্গবদ্ধ হয়ে তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম, যেমন তারা মাদক ব্যবসা করে, তারা ছিনতাই করে, চাঁদাবাজি করে, বড় ভাইদের নিয়ন্ত্রণে থেকে এলাকা।
আগামীকাল বৃহস্পতিবার থেকে জ্বালানি তেলের দামে বিরাট পরিবর্তন আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। চট্টগ্রামের পতেঙ্গায় ঢাকা চট্টগ্রাম জ্বালানি পাইপলাইন প্রকল্পের ডাচপাস টার্মিনাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
আমরা প্রায় চাচ্ছি প্রায় 2.5 লক্ষ মেট্রিক টন আরো অতিরিক্ত বাড়ানোর জন্য। রুমালিগড় থেকে আমরা তেল আনছি, সেটা আমাদের খুবই সস্তা পড়ছে, আমাদের প্রাইস কিন্তু ওখানে খুবই সাশ্রয়ী পড়ছে। বিশ্ব বাজারে যদি তেলের দামের কোনো তারতম্য না হয় তাহলে আমরা একটা ভালো প্রাইস আগামীতে আশা করি, বিশেষ করে তেলে। আগামীকাল জ্বালানির একটা দামের বিরাট পরিবর্তন আসতে যাচ্ছে এবং এই যে আমরা অটোমেটিক শুরু করেছি, প্রতি মাসের প্রথম সপ্তাহে আমরা শুরু করছি এবং এই যে আমরা ইনস্টলেশন করছি এতেও কিন্তু আমাদের একটা বড় সাশ্রয় হবে। আবার আমরা কস্টিং করব কী পরিমাণ সাশ্রয় হলো, বছরে প্রায় 1000 কোটি টাকার মতো আমাদের সেভিং হবে, তবে আমি আশা করি আরও বেশি হবে। আমরা তো খাতা কলমে দেখেছি এবং প্র্যাকটিক্যালি আমি মনে করি বেশি হবে। এই তেল সিস্টেমটা, যে তেল নেওয়া, গাড়িতে চড়ানো, এতে একটা বড় বিল ফেরত হয় এবং এই তেল ক্যারি করা, এতে আমাদের সেভিং প্রায় 1000 কোটি টাকা হবে। অর্থাৎ এই যে বিভিন্নভাবে তেলের যে লস ছিল,
সর্বোচ্চ আদালতে আইনজীবী সমিতি নির্বাচনে ভোট দিতে নিজ কর্মস্থলে এসেছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও সংবিধান প্রণেতাদের অন্যতম সদস্য সিনিয়র অ্যাডভোকেট ডক্টর কামাল হোসেন। বুধবার দুপুর 1:45 দিকে তিনি ক্রাচে ভর করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ভোট দিতে আসেন। তিনি ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি। বয়সের কারণে তিনি স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না, ক্রাচে ভর দিয়ে কারোর সহযোগিতায় তাকে চলাফেরা করতে হয়। এর আগে অন্য সিনিয়র আইনজীবী সাবেক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ভোট দিতে আসেন। ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি 2024-25 সালের দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচন উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
ফ
ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন। সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ 50,000 বার, অটো ইগনিশন 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, আইফেল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।
জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে রাশিয়ার কয়েকজন শীর্ষ কমান্ডারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এ বিষয়ে দুজনের নাম প্রকাশ করা হয়েছে। এরা হলেন সের্গেই কোবিলাস ও ভিক্টর সোকলোভ। এর একজন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ও অন্যজন নৌবাহিনীর এডমিরাল। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়ে দ্বিতীয় দফায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার শিশু অধিকার বিষয়ক দূত এর বিরুদ্ধে এ ধরনের পরোয়ানা জারি করা হয়েছে। রাশিয়া অবশ্য আইসিসিকে স্বীকৃতি দেয় না, ফলে অভিযোগ মোকাবেলায় তাদের আদালতে আসার সম্ভাবনা নেই বললেই চলে। গাজায় ত্রাণবহর ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। জাতিসংঘের বিশ্বের খাদ্য কর্মসূচি জানিয়েছে, উত্তর গাজায় একটি ত্রাণবহরকে প্রবেশ করতে দেয়নি ইসরায়েলের সামরিক বাহিনী। সংস্থাটি জানিয়েছে, দুর্ভিক্ষ এড়াতে গাজার উত্তরে ত্রাণ বহরের প্রবেশ অধিকার দিতে হবে। হামাস বলছে যুদ্ধবিরতির আলোচনা চলছে, কিন্তু বল এখন ইসরায়েলের কোর্টে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে যুদ্ধবিরতিতে বেশ বাধা আসছে তা অপ্রতিরোধ্য নয়। এদিকে দক্ষিণ লেবাননের হৌলা গ্রামে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় এক হিজবুল্লাহ সদস্য, তার স্ত্রী এবং তাদের সন্তান নিহত হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলি সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনী তাণ্ডবে কমপক্ষে 30,631 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 71,043 জন। দর্শক, এই ছিল সন্ধ্যা 6টার সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।